ఇస్కాన్ బిబిడి ఫౌండర్ ఆచార్య డివైన్ గ్రేస్ ల ప్రభుపాదకి, అనంతకటి వైష్ణవ బృందకి, జయ శ్రీ శ్రీ రాధ మాధవ వస్త్ర శుక్రబింద శివన్ మహాప్రభుకి, శ్రీ శ్రీ పంచతత్వకి, నృసింహదేవ్ ప్రహ్లాద్ మహారాజుకి, హరినామ సంకీర్తానికి, అక్షయ తృతీయ మహోత్సవానికి, చందన్ యాత్ర మహోత్సవానికి, సమవేత గౌరవ భక్త బృందకి, నితాయ గౌరవ ప్రేమానంది హరి హరి బోల్. ఆల్ గ్లోరీస్ టు ద అసెంబ్లీ బాడీస్, ఆల్ గ్లోరీస్ టు ద అసెంబ్లీ బాడీస్, ఆల్ గ్లోరీస్ టు ద అసెంబ్లీ బాడీస్, ఆల్ గ్లోరీస్, ఆల్ గ్లోరీస్, ఆల్ గ్లోరీస్ గురు అని గౌరాంగ, ఆల్ గ్లోరీస్ శిశుల ప్రభుపాద. ఓం అజ్ఞాన తిమిరాంధస్ జ్ఞానాంజన శలాకయ చక్షుషున్మిలితం జేన తస్మై శ్రీ గురవే నమః. శ్రీ చైతన్య మనోభీష్టం స్థాపితం జన భూతలే స్వయం రూప కదా మహ్యం దదాతి స పదాంతికం. వందేహం శ్రీ గుర శ్రీయుత పద కమలం శ్రీగురు వైష్ణవాంశ శ్రీరూపాం సాగర జాతం సహగణా రఘునాథాన్వితం తం సజీవం సాద్వైతం సావధూతం పరిజన సహితం కృష్ణ చైతన్య దేవం శ్రీరాధా కృష్ణ పాదన్ సహగణా లలితా శ్రీ విశాఖాన్వితం నమో విష్ణుపాదాయ కృష్ణ ప్రస్థాయ భూతలే శ్రీమతే భక్తి వేదాంత స్వామినితి నామినే. నమస్తే సరస్వతి దేవే గౌరవాణి ప్రచారిణే నిర్విశేష శూన్యవాదీ పాశ్చాత్య దశతారిణే వంచాకల్పతరూభ్య కృపా సింధుభ్యేవ చ పతితానం పాపనేభ్యో వైష్ణవేభ్యో నమో నమః. నమో మహావదన్నాయ కృష్ణ ప్రేమ ప్రదాయతే కృష్ణాయ కృష్ణ చైతన్య నామ్నే గౌరతిష్యే నమః. హే కృష్ణ కరుణా సింధు దీనబంధు జగత్పతే గోపేశ గోపికాకంత రాధాకంత నమస్తుతే. తప్త కాంచన గౌరాంగీ రాధ వృందావనేశ్వరీ వృషభానుసృత దేవీ ప్రణమామి హరిప్రియే. జయ శ్రీకృష్ణ చైతన్య ప్రభు నిత్యానంద శ్రీ అద్వైత గదాధర శివాసాది గౌరభక్త వృంద. హరే కృష్ణ 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 హరే హరే, హరే రామ 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 హరే హరే. আজকে অত্যন্ত শুভ দিন, বৈষ্ণবদের জন্য প্রতিদিনই শুভ, আজকে বিশেষ করে শুভ, আজকে চক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা মহোৎসব. তো আজকে শ্রীমৎ ভাগবতের শ্লোক থেকে পাঠ করা হবে না, আজকে চৈতন্য চৈতামৃতের একটি শ্লোক মধ্যলীলা চতুর্থ অধ্যায় ১৯৭ নম্বর শ্লোক. এই শ্লোকটি মাধবেন্দ্রপুরী কর্তৃক উচ্চারিত হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ শ্লোক. রূপগোস্বামী পদ্মাবলী গ্রন্থে এই শ্লোককে উল্লেখ করেছেন এবং চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একই শ্লোককে উল্লেখ করেছেন. এটা গৌড়ীয় বৈষ্ণবদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক. জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ আমরা একসঙ্গে শ্লোকটা পাঠ করব, তারপরে আমরা আলোচনা শুরু করব. এটা আগে হবে না পরে হবে? পদ্মপাদ গোবিন্দানন্দ প্রভু ওই দিন দয়ার্ধ নাথ হে, হেটা পরে হবে না আগে হবে? হেটা প্রথম লাইনে হবে, দ্বিতীয় লাইনে লিখেছে। ঠিক আছে, আমরা হেটা আগে পড়বো নাকি? কিরম হচ্ছে? ওই দিন দয়ার্ধ নাথ হে মথুরা নাথ কদাবলক্ষ সে হৃদয়ং তদ্লোক কাতরং দ্বৈত ব্রহ্মতি কিঙ্করম্যহম্। ওই দিন দয়ার্ধ নাথ হে মথুরা নাথ কদাবলক্ষ সে হৃদয়ং তদ্লোক কাতরং দ্বৈত ব্রহ্মতি কিঙ্করম্যহম্। ওই দিন দয়ার্ধ নাথ হে মথুরা নাথ কদাবলক্ষ সে হৃদয়ং তদ্লোক কাতরং দ্বৈত ব্রহ্মতি কিঙ্করম্যহম্। একজন করে বলবেন, একজন করে। ভালো, একসঙ্গে দুজন বললেন, কিন্তু এরপর একজন করে বলবেন। ঠিক আছে, বলুন আবার দুজন। হরে কৃষ্ণ। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য পড়ার আগে, এই শ্লোকের আগের শ্লোক এবং এই শ্লোকের পরের শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন এই শ্লোকের মাহাত্মটা কি। শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধি প্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে। মাধবেন্দ্র পুরী তার জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করতে করতে পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। এটা হচ্ছে মাধবেন্দ্র পুরীর দশা। মহাপ্রভুর কি হল দেখুন, এই শ্লোক পড়িতে প্রভু হইলা মূর্ছিতে, প্রেমেতে বিবশ হইয়া পড়িল ভূমিতে। এই শ্লোকটি বলতে বলতে শ্রী চৈতন্য মহাপ্রভু মূর্ছিত হলেন এবং প্রেমেতে বিবশ হয়ে তিনি ভূমিতে পতিত হলেন। এটা হলো মহাপ্রভুর অবস্থা এই শ্লোক পরে। আর আমাদের তো কি হলো দেখা যাক। তো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। তো এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য ছিল প্রভুপাদকৃত অনুবাদ। হে দীন দয়ার্দ্র নাথ, হে মথুরা নাথ, কবে আমি তোমাকে দর্শন করব? তোমার দর্শনে বঞ্চিত হয়ে আমার হৃদয় অত্যন্ত অস্থির হয়ে পড়েছে। হে প্রিয়তম, এখন আমি কি করব? তাৎপর্য, শুদ্ধ ভক্তিবাদী বেদান্ত দর্শনে নিষ্ঠাপরায়ণ বৈষ্ণবরা চারটি সম্প্রদায় বিভক্ত। তার মধ্যে শ্রী মধ্বাচার্য সম্প্রদায় স্বীকার করে শ্রী মাধবেন্দ্র পুরী বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মধ্বাচার্য থেকে মাধবেন্দ্র পুরী গুরু লক্ষ্মীপতি পর্যন্ত ওই সম্প্রদায়ে শৃঙ্গার রসময়ী ভক্তি ছিল না। তাদের যে প্রকার ভক্তি ছিল তা মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণকালে তত্ত্ববাদীদের সঙ্গে যে বিচার হয় তা থেকে জানতে পারা যায়। শ্রী মাধবেন্দ্র পুরী এক অপূর্ব শ্লোক রচনা করে শৃঙ্গার রসময়ী ভক্তির বীজ বপন করেন। এই শ্লোকের ভাব এই যে, মথুরা রাজ্য প্রাপ্ত শ্রীকৃষ্ণের বিরহে শ্রীমতী রাধারানীর মহাপ্রেমের যে উচ্ছ্বাস হয়েছিল সেইভাবে অনুগত হয়ে যে কৃষ্ণ ভজন করা যায় তাই সর্বোত্তম। এই দশের ভক্ত নিজেকে অত্যন্ত দীন জ্ঞানে দীনদয়ার্দ্র নাথকে এইভাবেই ডাকবেন। জীবের পক্ষে কৃষ্ণের বিচ্ছেদগত ভাবই স্বাভাবিক ভজন। যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে মথুরায় রাজা হলেন তখন তার অদর্শনে শ্রীমতীর হৃদয় অত্যন্ত কাতর হয়ে তার দর্শন লালসায় বলেছেন, হে কান্ত, তোমার দর্শনে বঞ্চিতা আমার হৃদয় নিতান্ত ব্যাকুল, বলো আমি কি করলে তোমার দর্শন পাব, আমাকে দিনজন জেনে তুমি দয়ার্দ্রচিত্ত হও। শ্রী মাধবেন্দ্রপুরীর এই ভাবের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুতে প্রকাশিত শ্রীমতীর উদ্ধব দর্শনে যে ভাব ও বৈচিত্র্যের বর্ণন হয়েছে তার সাদৃশ্য অনায়াসে দেখতে পাওয়া যায়। এই জন্য মহাজনরা বলেছেন যে সিঙ্গার রসতরুর মূল শ্রী মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী তার প্রহ, শ্রী চৈতন্য মহাপ্রভু তার মূল স্কন্ধ, আর শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগত ভক্তরা তার শাখা প্রশাখা। এখানে শিল প্রভুপাদের এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য সমাপ্ত। মুকাম করতি বাচলম পঙ্গু লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুদিনতারিণাম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যেশ্বরম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা সমিত নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নি গৌরকথা ধামদায় নগর গমতারিণা। এই শ্লোকের মাহাত্ম্য আর একটা শুনবেন, এই শ্লোকের মাহাত্ম্য বলা হচ্ছে, কৃপা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাই চৌঠজন। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল এই শ্লোকটি আস্বাদন করেছেন, চতুর্থ কোন ব্যক্তি তা আস্বাদন করতে সমর্থ নন। এটা কিরকম অনুবাদ বলছে, মহাপ্রভুই একমাত্র আস্বাদন করেছেন আর চতুর্থ কোন ব্যক্তি আস্বাদন করেনি, তাহলে অন্য দুজন ব্যক্তিকে বলা হচ্ছে শ্রীমতী রাধারানী, মাধবেন্দ্রপুরী ও শ্রী চৈতন্য মহাপ্রভুই কেবল উপরোক্ত শ্লোকটির তাৎপর্য হৃদয়ঙ্গম করতে সক্ষম। আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা তো হৃদয়ঙ্গম করতে পারবো না, চতুর্থ কোনো ব্যক্তি হৃদয়ঙ্গম করতে পারবে না। খালি এই তিনজনই এই শ্লোকের তত্ত্ব ভাব তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারেন। তবে এই শ্লোকটা কত বড় মহান শ্লোক, তো সেই শ্লোকের আশ্রয় গ্রহণ করে সেই শ্লোকের আশীর্বাদ ভিক্ষা করে আজকে আমরা এই শুভ তিথিতে অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা মহোৎসব, মাধবেন্দ্রপুরীর দিন আজ, তাই ওনার সম্বন্ধে এবং চন্দন যাত্রা মহোৎসব সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, অক্ষয় বাংলায় বলে অক্ষয়, অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে আছে যা কিছু ক্ষয় হয় না, তো বলা হচ্ছে নাকি এই দিনে যা কিছু করা হবে ভালো এবং খারাপ এক লক্ষ বছর নাকি অক্ষয় থাকে, বলছে কোন পুরাণে ব্যাখ্যা করা হয়েছে। তো সেই যে কারণেই হোক আমরা জানি ভক্তি সবসময় অক্ষয়, অক্ষয় তৃতীয়াতে করা হোক আর ক্ষয় তৃতীয়াতে করা হোক ভক্তি সবসময় অক্ষয়। কিন্তু আজকের এই শুভ তিথিতে অনেক কিছু শুরু হয়েছিল, একটু আপনাদের জানানোর জন্য একটু বললে ভালো। আজকের এই শুভ তিথিতে দ্রৌপদী তার অক্ষয় পাত্র সূর্যদেবের কাছ থেকে পেয়েছিলেন। আপনারা সকলেই জানেন দ্রৌপদীর অক্ষয় পাত্র ছিল, তো পতিদের উদ্দেশ্যে সবসময় দ্রৌপদী সূর্যদেবের উপাসনা করতেন। তিনি এত পবিত্র ছিলেন যে সেই পবিত্রতায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে সূর্যদেব ওনাকে এই অক্ষয় পাত্র প্রদান করেছিলেন এবং বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তুমি খাবে না ততক্ষণ পর্যন্ত যত লোককে চাইবে তুমি খাওয়াতে পারবে। দারুণ পাত্র, অক্ষয় পাত্র। তা আমাদের স্তরে যদি এরকম একটা থাকতো তাহলে ফান্ড রেজিংয়ের কোনো দরকার ছিল না, তো সবাইকে বহুপাত বলেছে যে আসবে সকলকে বিনামূল্যে প্রসাদ বিতরণ করো, ওরকম একটা পাত্র থাকলে ভালো হতো। তা আমরা আজকের দিনে দ্রৌপদীর কাছে প্রার্থনা করব, তো সেই ধরনের কিছু যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের বহুপাদের মনোবাঞ্ছা আমরা পূর্ণ করতে পারব। এখন এই অক্ষয় পাত্র আমাদের জীবনে গুরুত্বপূর্ণ না কৃষ্ণ গুরুত্বপূর্ণ সে একটা লীলার মাধ্যম দিয়ে আমরা ব্যাখ্যা করব। তো দ্রৌপদীরা বনবাসে আছে, তো বনবাসে তো দ্রৌপদী অক্ষয় পাত্রও আছে, তো দুর্যোধন তো জানে না সেটা, দুর্যোধন ভাবছে এই পাণ্ডবদেরকে বনবাসে কি করে হেনস্থা করা যায়। তো দুর্বাসা মুনি তার মোটামুটি 60,000 শিষ্য নিয়ে এসে গেছে, তো বলছে যে আপনি পাণ্ডবদের সঙ্গে দেখা করবেন না। বলছে ওরা কোথায়? বলছে বনবাসে আছে, বনে চলে যান। তো ওখানে পাঠিয়ে দিয়েছে, তো দুর্বাসা মুনি এসে হাজির পাণ্ডবদের কাছে। আর দুর্বাসা মুনি আসা মানে তো যুধিষ্ঠির মহারাজের অবস্থা খারাপ, এই তো বিপদ হয়ে গেল। তো এখন দুর্বাসা মুনি তো ক্রোধ, আর ব্রাহ্মণ মানে তাকে খাওয়াতে হবে, আর আমি এই 60,000 লোককে কি করে খাওয়াবো? আর যদি খাওয়াতে না পারি তাহলে তো হয়ে গেল আমাদের। তখন চিন্তা করছে কি করা যায়, তখন বুদ্ধি দিয়েছে ভগবান, বলছে আপনারা স্নান করে আসুন নদীতে, তখন ততক্ষণে দ্রৌপদী রান্না করবে, আপনাদের প্রসাদ সেবা হবে। তো চলে গেছে। তখন সেদিনকে অক্ষয় পাত্রের কাজ শেষ, অর্থাৎ দ্রৌপদী খাওয়া দাওয়া করে সব কিছু রেখে দিয়েছে, অক্ষয় পাত্র কাজ করবে না, তাহলে কি করে উদ্ধার হবে আমাদের? ওদের খুব চিন্তায় পড়ে গেছে। তো সেই সময় ভগবানের শরণাগত হয়েছে। তো কৃষ্ণ হঠাৎ হাজির, বলছে আমারও খুব খিদে পেয়েছে। কৃষ্ণ এসে হাজির, দ্রৌপদীকে বলছে আমার খুব খিদে পেয়েছে দ্রৌপদী। তো দ্রৌপদী বলছে আমার তো কিছু নাই, কি খেতে দেবো? বলছে দেখো না, তোমার পাত্রে কিছু না কিছু থাকবে। তো খুঁজে টুজে খুঁজে খুঁজে দেখছি একটা ছোট্ট একটা কি পেয়েছে, বলছে চালের মতো কি ওর একটু হয়তো অন্ন পেয়েছে, খুঁজে কোথায় বলে শাক পেয়েছে একটু বা কিছু একটা পেয়েছে, এক টুকরো প্রসাদ পেয়েছে। তো সেটা কৃষ্ণ মুখে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঢেকুর তুলছে, খুব আনন্দ খেয়েছে, পেট ভরেছে, খুব আনন্দ পেয়েছে। তো কৃষ্ণ তার প্রসাদের কি বলে প্রসাদ খাওয়ার জন্য তার খিদে নেই, ভক্তদের ভাব ভবগ্রাহী জনার্দন, তো দ্রৌপদী সে ভালোবাসায় ওইটুকু অন্ন খেয়েই তার অত্যন্ত আনন্দ হয়েছে। আর কৃষ্ণ যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে জগৎ সন্তুষ্ট হয়ে যাবে। তো তখন কি হয়েছে, এই দুর্বাসা বলে তার শিষ্যরা চান চান করে উঠে, তাদেরও ঢেকুর উঠছে, আর প্রচুর পেটটা মনে হচ্ছে খুব ভরে গেছে, আর কি করে কি হলো বুঝতে পারছে না ওরা। তো এখন সবাইকে জিজ্ঞেস করছে, এক এক জিজ্ঞেস করছে, সবারই একই অবস্থা। তো এখন তো যদি খেতে যায় তো লজ্জার ব্যাপার, তো কি করবে? তখন ভীম ডাকতে গেছে ওদেরকে। তো তারপরে দেখছে যে ভীম যখন আসছে তখন ওরা ওখান থেকে বলছে আমাদের আর খিদে টিদে নাই, পালিয়ে গেছে ওখান থেকে। সেইভাবে অক্ষয় পাত্রও কাজ না করতে পারে, ঠিক আছে, তন্তিমে আমাদেরকে কে রক্ষা করবে? কৃষ্ণ অবশ্যই রক্ষিবে, কৃষ্ণ বিশ্বাস পালনের যে শরণাগতি। যদিও দ্রৌপদীর অক্ষয় পাত্র ছিল, কিন্তু সে জানত যে আমার প্রকৃত রক্ষাকর্তা হচ্ছে কৃষ্ণ। তা আমরা ভাবি যে আমাদের এইটা থাকলে আমরা রক্ষা পাবো, এটা থাকলে আমরা রক্ষা পাবো, গাড়ি বাড়ি দন দৌলা, তাহলে আমার ভজনটা ভালো হবে, মাথাটা ঠান্ডা থাকবে। কিন্তু ওই মাথা ঠান্ডা রেখে কোনো ভজন হয় না, ভজন যার হবে তার সবসময়তেই ভজন হবে, আর যাদের ভজন হবে না যে কোনো পরিস্থিতিতে তাদের ভজন হবে না। তাই ভজন এই জগতের কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। তাই যেন বলা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা, এই ভগবত ভক্তি হচ্ছে অহৈতুকী যে কোনো পরিস্থিতিতে। পাণ্ডবেরা যখন রাজপ্রাসাদে ছিল তখনও ভক্তি করেছে, যখন বনবাসে ছিল তখনও ভক্তি করেছে। তো আজকের এই শুভতিথিতে দ্রৌপদী এই অক্ষয় পাত্র লাভ করেছিলেন, এটা হচ্ছে প্রথম একটা লক্ষণ, অক্ষয় তিথি আর খুব দারুণ জিনিস। আজকের এই শুভতিথিতে সত্যযুগ শুরু হয়, সত্যযুগ শুরু হয়। তার এক জায়গায় শুনছিলাম যে আজকের এই শুভতিথিতে যজ্ঞের যে মুখ্য জিনিস বার্লি অর্থাৎ জব, এই জগতে আবির্ভূত হয়েছিল। আজকে হচ্ছে পরশুরাম জয়ন্তী, পরশুরাম দশ অবতারের একজন পরশুরাম, ওনার কখনো আমরা আবির্ভাব পালন করি না, তাই না? তো আজকে হচ্ছে ওনার আবির্ভাব তিথি, পরশুরাম জয়ন্তী। তো পরশুরাম বিশেষ কারণে জগতে আবির্ভূত হয়েছিলেন, আপনারা জানেন, ক্ষত্রিয় নিধন করতে। তো মাত্র 21 বার তিনি ক্ষত্রিয় নিধন করেছিলেন, সারা পৃথিবী যত ক্ষত্রিয় আছে। তো সেই সময়ে রামচন্দ্রের বাবা দশরথ রাজত্ব করতেন। তো দশরথের তো সকলে জানে তিনটে পত্নী ছিল, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। তো আমি এবার রামচন্দ্রের উপর যখন সেমিনার দিচ্ছিলাম দুর্গাপুরে 3 দিন ধরে, তখন পড়ছিলাম, তখন দেখলাম রামচন্দ্রের তিনটে পত্নী ছিল না, এই দশরথের, ওনার পত্নী ছিল 350টা, পদ্মপুরাণে ব্যাখ্যা করা হয়েছে। এবং তার কারণে ব্যাখ্যা করা হয়েছে, তার কারণ হচ্ছে পরশুরাম। কেন বলছে পরশুরাম? যেখানে যাবে ক্ষত্রিয় দেখলে হত্যা করবে, কিন্তু কোন ক্ষত্রিয়কে হত্যা করবে না, যে বিবাহ বাসরে বসে আছে। তো এই দশরথ দেখলে, এইটাই হচ্ছে মাধ্যম পরশুরাম থেকে উদ্ধার পাওয়ার। তো যখনই পরশুরামের খবর পাবে আসছে, সঙ্গে সঙ্গে বিবাহ করতে বসে যেত। তো এই জন্য 350 বার বিবাহ করতে হয়েছিল, তাই জন্য দশরথের 350টা স্ত্রী ছিল। এই তো পরশুরাম জয়ন্তী। তা আজকের এই শুভতিথিতে মহাভারত লেখা শুরু হয়েছিল ব্যাসদেব। আজকের এই শুভতিথিতে মহাভারত লেখা শুরু করেছিলেন। আজকের এই শুভতিথিতে কৃষ্ণ এবং সুদামা দ্বারকায় মিলিত হয়েছিলেন। আজকের এই শুভতিথিতে গঙ্গা দেবী এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভালো, অনেক অনেক কিছু আছে। তো আজকের এই শুভতিথিতে বদ্রিকা আশ্রম সেটা খোলে। আজকের এই শুভতিথিতে সিংহাচলমে যে নৃসিংহদেব রয়েছে, জিহার নৃসিংহ, সেই নৃসিংহ বছর মাত্র একবার দর্শন দেয় আজকের এই শুভ অক্ষয় তৃতীয়াতে। কটা হলো? টোটাল 11টা আছে আমার লিস্টে। তারপরে আর কি ভুলে গেলাম। তো এইভাবে অক্ষয় তৃতীয়াতে অসংখ্য ঘটনা ঘটেছে। আর আজকের সব থেকে মুখ্য গৌড়ীয় বৈষ্ণবদের জন্য আজকের এই শুভতিথিতেই চন্দন যাত্রা উৎসব শুরু হয়, যেটা সম্বন্ধে আজকে আমরা বিশদভাবে আলোচনা করব। তো চন্দনযাত্রা উৎসব মাধবেন্দ্র পুরীর দ্বারা প্রথম শুরু হয়। কিন্তু অনেকে বলছে, আমি আজকে সব রিসার্চ করছিলাম, তো চন্দনযাত্রা উৎসব খালি ওই মাধবেন্দ্র পুরী করেনি, পাণ্ডবেরাও করেছিল। মহাভারতে ব্যাখ্যা আছে, পাণ্ডবেরা যখন অজ্ঞাতবাসে ছিল তখন এই চন্দনযাত্রা উৎসব নৌকা বিহার কৃষ্ণকে নিয়ে করেছিলেন। তো এটা পাণ্ডবদের সময় এটা হয়েছিল। তো যাই হোক চৈতন্য চৈতামিতে ব্যাখ্যা করা আছে যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে কাটোয়ায় সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাবেন, সন্ন্যাস শ্লোক উচ্চারণ করতে করতে রাধাকৃষ্ণের ভাবে উন্মাদ মহাপ্রভু, তো বৃন্দাবনের দিকে দৌড়াচ্ছে। তখন যদিও মহাপ্রভু বৃন্দাবন যেতে চায়, কিন্তু নিত্যানন্দ প্রভু জানেন যে মহাপ্রভু নবদ্বীপ বাসীদেরকে না বলে সন্ন্যাস নিয়ে চলে গেছে। তো মহাপ্রভু বিদায় হয়ে নবদ্বীপ বাসীদের অবস্থা খুব খারাপ। একবার যদি মহাপ্রভু দর্শন না দেয় তাহলে হয়তো নবদ্বীপ বাসীরা দেহত্যাগ করবে। তাই যদিও মহাপ্রভু বৃন্দাবন যেতে চাইছে, কিন্তু নিত্যানন্দ প্রভু জানেন যে মহাপ্রভু গৌর ভক্তদের সঙ্গে একবার দেখা করতে চায়। তার জন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে কায়দা করে রাড় দেশ দিয়ে অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে এসেছে। তো অদ্বৈত আচার্যের গৃহে সমস্ত গৌড়ীয় ভক্তদের, নবদ্বীপের ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করার পরে মহাপ্রভু যাচ্ছেন নীলাচলের উদ্দেশ্যে। কারণ শচীদেবী বলেছে মহাপ্রভুকে, নিমাইকে, যে তুমি সন্ন্যাস নিয়ে বৃন্দাবনে যেও না, ওটা অনেক দূর, তুমি জগন্নাথপুরীতে থাকো। তো নবদ্বীপ জগন্নাথপুরী এক ঘরের, এক বাড়ি দুটো ঘরের মতো, তাহলে তোমার নিয়মিত খবর আমি পাব। তো সেই কথা শ্রীধার্য করে মহাপ্রভু অদ্বৈত গৃহ থেকে ধীরে ধীরে নীলাচলের দিকে যাত্রা করলেন। তো নীলাচলে পৌঁছানোর আগে তিনি রেমুনাতে এসে উপস্থিত হলেন, রেমুনা গ্রামে। তো রেমুনা গ্রামে এসে তার ঈশ্বরপুরী, ওনার গুরুদেব ঈশ্বরপুরী পাদ মাধবেন্দ্রপুরীর লীলা ওনাকে ব্যাখ্যা করেছিলেন, এবং সেই লীলা তার স্মরণ হয়েছে, এবং সেই লীলা তিনি ভক্তদেরকে ব্যাখ্যা করছেন, যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার চতুর্থ অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। তো সেই লীলা আজকে আমরা আস্বাদন করার চেষ্টা করব। তো মাধবেন্দ্রপুরী আপনারা শুনলেন যে ব্রহ্ম সম্পদের প্রথম আচার্য, যিনি এই শৃঙ্গার রস অর্থাৎ ভক্তির যে সর্বোচ্চ শ্রেষ্ঠ পরাকাষ্ঠায় জগতে প্রকাশ করেছেন মাধবেন্দ্র পুরী। এই যুগল রূপের ভক্তি, রাধাকৃষ্ণের ভক্তি, রাধাকৃষ্ণের উপাসনা আমাদের এই জগতে প্রথম নিয়ে এসছেন কে? মাধবেন্দ্র পুরীপাদ। তাই আমরা মাধবেন্দ্র পুরীপাদের কাছে চিরকৃতজ্ঞ। এই জন্য তাকে বলা হচ্ছে যে সিংহা রসতরুর মূল, তিনি এটা শুরু করেছেন। কারণ চৈতন্য মহাপ্রভু তিনি এসেছেন ব্রজকৃষ্ণ ভক্তি জগতে প্রদান করার জন্য। কারণ মহাপ্রভুর আগে অন্য কোন ভগবানের স্বরূপ এই কৃষ্ণ ভক্তি প্রদান করেননি, কিন্তু তার মূল বীজটা বপন করে গেছেন মাধবেন্দ্র পুরী। তাই জন্য এই শ্লোকে ব্যাখ্যা করা হচ্ছে, খালি সিংহার রস না, সিংহার রসের সর্বশ্রেষ্ঠ বিপ্রলম্ব ভাব এইটা হচ্ছে মহাপ্রভুর ভাব। তো এই যে উন্নত উজ্জ্বল রস পরক্রিয়া ভাবে যা ব্রজেতে প্রচার, সেই ভাবটা মাধবেন্দ্র পুরী এই শ্লোকের মাধ্যম দিয়ে এই জগতে প্রকাশ করছেন। শেষকালে এই শ্লোক পঠিতে পঠিতে সিদ্ধি প্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিত। এই শ্লোক উচ্চারণ করতে করতে মাধবেন্দ্র পুরী এই দেহ ত্যাগ করেছিলেন। আর মহাপ্রভু কি অবস্থা হয়েছিল? এই শ্লোক পড়িতে প্রভু হইলা মূর্ছিতে, প্রেমেতে বিবশ হইয়া পড়িল ভূমিতে। এই শ্লোক উচ্চারণ করতে করতে মহাপ্রভু কৃষ্ণ প্রেমের বিকারে তিনি অচেতন হয়ে ভূমিতে পড়ে গেলেন। কৃষ্ণ প্রেমে চরম পরাকাষ্ঠা মহাপ্রভু প্রকাশ করছেন। তো সে হচ্ছে মাধবেন্দ্র পুরীর মহানতা, তিনি কিভাবে ভক্তির চরম পরাকাষ্ঠা, সেই চরম পরাকাষ্ঠাকে জগতে আমাদের কাছে প্রদান করেছেন। তো সেই মাধবেন্দ্র পুরী গোবর্ধন পরিক্রমা করছেন বৃন্দাবনে। তো পরিক্রমা করতে করতে তিনি পরিক্রমা শেষে গোবিন্দকুণ্ডে স্নান করে গোবিন্দকুণ্ডে বিশ্রাম করছেন, বসে আছেন। তিনি বৈষ্ণব সন্ন্যাসী, কিন্তু বৈষ্ণব সন্ন্যাসীরা ভিক্ষা করে জীবনযাপন করেন, কিন্তু তিনি অযাচিত বৃত্তি। অযাচিত বৃত্তি মানে যদি কেউ দেয় তাহলে প্রসাদ গ্রহণ করে, যদি কেউ না দেয় তাহলে প্রসাদ গ্রহণ করে না। তো বসে আছে, হরি নাম করছে। তো সেই সময় একটা বালক, ব্রজের বালক এসে মাধবেন্দ্র পুরীকে একটা পাত্র করে দুধ দিয়েছে। তো দুধ দেওয়ার পরে মাধবেন্দ্র পুরী বলছে, তুমি কে? তখন বলছে, আমি এই গ্রামে থাকি, ব্রজের বালক। বলছে, তুমি কি করে জানলে যে আমি প্রসাদ পাইনি? বলছে, না, এখানে যারা আছে তারা কেউ অভুক্ত থাকে না, তারা আমাদের এখানে ভিক্ষা করে খায়, কিন্তু আমাদের এই গ্রামের মহিলারা এখানে জল নিতে এসেছিল গোবিন্দকুণ্ডে, দেখছে তুমি একা বসে আছো, কিছু প্রসাদ গ্রহণ করেনি, তাই আমাকে পাঠিয়েছে, তাই তাদের কথাই আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি, তুমি এটা পান করো। আর আমার এখন কিছু কাজ আছে, আমাকে এখন চলে যেতে হবে, তুমি দুধটা পান করার পরে পাত্রটাকে রেখে দিও, আমি পরে এসে পাত্রটা নিয়ে যাব। তারপরে দুধ পান করেছে মাধবেন্দ্র পুরী। তো দুধ পান করার পরে ওটাকে, দুধটা খাওয়ার পরে ধোয়া পাত্রটাকে ধুয়ে রেখে দিয়েছে, আর অপেক্ষা করছে সে বালকটা কখন আসবে। কারণ সে বালকের রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে মাধবেন্দ্র পুরী, এই অপূর্ব বালক। তো অপেক্ষা করছে, আসবে আসবে আসবে, আর আসছে না। তো মাধবেন্দ্র পুরী জপ করছে, জপ করতে করতে একটু তন্দ্রার মতো এসে গেছে। তো তন্দ্রায় তখন আবার সেই বালকটা এসে উপস্থিত হয়েছে, স্বয়ং কৃষ্ণ। তো এসে বলছে যে, আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি মাধবেন্দ্র পুরী, কারণ বজ্রনাব কৃষ্ণের পৌত্র এই গোবর্ধনধারী গোপাল বলে একটা বিগ্রহ সেটাকে প্রতিষ্ঠা করেছিল এখানে গোবর্ধনের উপরে, কিন্তু যখন মুসলমানদের ভয়ে, মিলেচ্ছেদের ভয়ে, সেই ব্রাহ্মণ যারা পূজা করত সেই বিগ্রহকে একটা জঙ্গলে ফেলে চলে যায়। তো বলছে, সেইভাবে চলে গেছে, তো আমার তো শীত গ্রীষ্ম বর্ষা সব সময় আমার খুব অসুবিধা হচ্ছে, কিছু খাওয়া দাওয়া নাই, কোনো আমার সেবা নেই, তাই আমি খুব কষ্টে আছি, তাই তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম তুমি কবে আসবে, তুমি দয়া করে আমাকে এই কুঞ্জ থেকে উদ্ধার করো, উদ্ধার করে আমাকে একটা মন্দিরে প্রতিষ্ঠা করে আমার সেবা কার্য শুরু করো। তো মাধবেন্দ্র পুরী তখন ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে আরে স্বপ্নটা তখন খুঁজছে কোথায় গেল কৃষ্ণ, আর নিজের আক্ষেপ করছে, আরে কৃষ্ণ এলো আমার কাছে, আমি কৃষ্ণকে চিনতে পারলাম না, মনে খুব দুঃখ করছে। তারপরে বলছে ঠিক আছে যা হয়েছে হয়েছে, এখন কৃষ্ণের নির্দেশ আমাকে পালন করতে হবে। তো সে গ্রামবাসীদেরকে ডেকে তো সেই গোপালকে উদ্ধার করেছে। এত বড় জঙ্গল, ঘন জঙ্গল, ঢুকতে পারছে না। তো জঙ্গল কেটে 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 যখন রাস্তা রাস্তা তৈরি করে সেই ভেতরে পৌঁছেছে, পৌঁছে সে গোপালকে উদ্ধার করেছে। তো গোপালকে উদ্ধার করার পরে গোপালকে গোবর্ধনের উপরে স্থাপন করেছে, স্থাপন করে সেখানে অভিষেক করেছে, ভোগ লাগিয়েছে, তারপরে গোপাল বিগ্রহ স্থাপন হয়েছে। তো এইভাবে দু বছর কেটে গেছে। আর তো একদিন গোপাল তাকে আবার বলছে যে আমার খুব গরম লাগছে, এত গরম সহ্য করা যাচ্ছে না, তুমি মলয়জ চন্দন তুমি নিয়ে আসো, জগন্নাথপুরীতে পাওয়া যায় তো সেখান থেকে তুমি এই চন্দন নিয়ে আসো, এবং এই চন্দন যদি আমার গায়ে লেপন করো তাহলে আমার এই গরম থেকে আমি আনন্দ পাব, গরম থেকে আমি মুক্তি লাভ করে আনন্দ লাভ করব। মাধবেন্দ্রপুরে অনেক বয়স, তো গোপালের নির্দেশে আস্তে আস্তে হাঁটা শুরু করেছে। তো হাঁটতে 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 রেমুনাতে এসে পৌঁছেছে। তো রেমুনায় পৌঁছেছে, তো রেমুনাতে গোপীনাথ রয়েছে। এই গোপীনাথ বিগ্রহের একটা ইতিহাস রয়েছে। এই গোপীনাথ বিগ্রহ কিভাবে আবির্ভূত হয়েছিল হয়তো অনেকে জানেন না, কিন্তু যারা আমাদের ব্রহ্মচারীরা গেছিল তারা মনে হয় শুনেছে, অনঙ্গমোহন বলছিল আমাকে কাহিনীটা। তো এই বিগ্রহ সাধারণ বিগ্রহ নয়। যেমন রামচন্দ্র বনবাসে ছিলেন, বনবাসে তিনি চিত্রকূট পর্বতে আছেন, তো চিত্রকূট পর্বত হচ্ছে রামলীলার বৃন্দাবন। তো চিত্রকূট পর্বতের একদিন রামচন্দ্র দেখছে যে কিছু গাভী খেলা করছে, সে গাভীদেরকে দেখে খুব আনন্দ পাচ্ছে। তো গাভীদের এত আনন্দ, গাভীদেরকে দেখে এত আনন্দ যখন হচ্ছে, তখন সীতাদেবী বলছে গাভীকে দেখে এত আনন্দ কি ব্যাপার। তো রামচন্দ্রকে জিজ্ঞেস, এত আনন্দ তো কোনোদিন দেখিনি গাভীদেরকে দেখে। তখন রামচন্দ্র বলেছে পরবর্তী লীলায় তো আমি এই গাভীদেরকে নিয়েই থাকতে হবে, তাই জন্য খুব আনন্দ পাচ্ছি। তুমি গাভীদের সঙ্গে থাকবে, গরুদের সঙ্গে থাকবে? বলছে হ্যাঁ, তো আমি কৃষ্ণরূপে আসবো, তো গাভীদের সঙ্গে থাকবো। আর আমার তো তখন আর ধনুক বান থাকবে না, তখন আমার হাতে কি থাকবে? বাঁশি থাকবে। তখন সীতাদেবী এটা শুনে বলছে কিরকম রূপটা একবার দেখি। তখন রামচন্দ্রকে বলেছে তোমার এই রূপটা আমাকে দর্শন করাও। বলছে না, রামলীলাতে এই লীলাতে আমি তোমাকে এই রূপ দর্শন করাতে পারবো না। তো বারবার বারবার বলছে সীতাদেবী। তখন বলছে ঠিক আছে, তোমাকে আমি তাহলে পাথরের মূর্তি রূপে এই রূপ দেখাতে পারি। তখন রামচন্দ্র সেই রূপ বলছে আমার 3 মাস লাগবে। তো 3 মাস হয়ে যাওয়ার পরে 3 মাস 3 দিন হয়েছে, সীতাদেবী আর অপেক্ষা করতে পারছে না, 3 দিন অনেক। তখন রামচন্দ্র সেই বিগ্রহকে প্রকাশ করেছেন, সুন্দর বিগ্রহ এই গোপীনাথ বিগ্রহ। তো সেখানে অষ্ট গাভী রয়েছে, অষ্ট গোপী রয়েছে, তারপরে অষ্ট গোপ সখা রয়েছে, সুন্দর বিগ্রহ স্থাপন হয়েছে, প্রকাশিত হয়েছে রামচন্দ্রের দ্বারা। তো সেই বিগ্রহ সীতাদেবী চিত্রকূট পর্বতে আরাধনা করতেন। তারপর তো সেটা যখন ওখানে অনেক অসুরদের উৎপাত, তো চিত্রকূট পর্বত ছেড়ে চলে গেল রামচন্দ্র, তখন সীতাদেবী সেখানে রেখে গেছিলেন সেই বিগ্রহকে। তো তারপরে ব্রহ্মা স্বয়ং এসে সেই বিগ্রহের উপাসনা করতেন। তারপরে 700 বছর আগে পুরুষোত্তম রাজা, পুরুষোত্তম উড়িষ্যার রাজা, উনি সেখানে গেছেন এবং সেখান থেকে এই বিগ্রহের কথা শুনে সেই বিগ্রহকে উদ্ধার করেছেন, সেই বিগ্রহকে নিয়ে এসেছেন হাতি করে। যখন তিনি উড়িষ্যার পথে জগন্নাথপুরীতে আসছেন তখন রেমুনায় যখন পৌঁছেছে, মনোরম, কারণ রামচন্দ্র রেমুনাতে এসেছিলেন, তো সেই রেমুনার অপূর্ব রূপ দর্শন করে তখন গোপীনাথ বলেছে আমি এখানেই থাকতে চাই। তখন সেই বিগ্রহ রেমুনাতে গোপীনাথ বিগ্রহ সেখানে স্থাপন হয়। এই কাহিনী আপনারা জানতেন? কারা কারা এই কাহিনী জানতেন? হাত্তুলিবান কয়েকজন উড়িয়ারা জানে খালি মনে হয়। সেটা খুব অদ্ভুত লীলা, এইভাবে রামচন্দ্রের প্রতিষ্ঠিত বিগ্রহ এই গোপীনাথ নিজের বিগ্রহ নিজে স্থাপন করে গেছেন। তো সেই গোপীনাথ বিগ্রহের সামনে মাধবেন্দ্রপুরী এলেন, মাধবেন্দ্রপুরী বসে আছেন নাটমন্দিরে, ভোগ লাগছে। তো জিজ্ঞেস করছে কি কি ভোগ লাগে, কারণ তার ইচ্ছা যে যেভাবে গোপীনাথের পূজা হয় তাহলে সেইভাবে সে গোপালের পূজা করতে পারবে। তো তারপরে দেখছে যে ক্ষীর, যাচ্ছে, ক্ষীর ভোগ লাগছে। ক্ষীর ভোগ লাগছে তখন ভাবছে, তখন বলছে পূজারি, এই ক্ষীর অপূর্ব ক্ষীর, অমৃত কেলি। তখন মাধবেন্দ্রপুরী ভাবছে, যদি আমি একটু পেতাম স্বাদটা কিরকম, যদি জানতাম তাহলে আমি গোপালের জন্য রান্না করে দিতে পারতাম। তো যখন এটা শুনেছে, যখন এটা মনে এসেছে, তখন ওর মনে, মাধবেন্দ্রপুরীর মনে খুব ধিক্কার লেগেছে, আরে ভগবানের ভোগ আমি খাওয়ার বাসনা করছি, অপরাধ হয়ে গেল। তো যখন এরকম ভাবছে, তখন মন্দির ছেড়ে দূরে একটা মাঠে গিয়ে জপ করছে, এরকম জপ করছে। কিন্তু কৃষ্ণ তো ভাবগ্রাহী, বলছে আমার শুদ্ধ ভক্ত ক্ষীর খেতে চাইল। তখন রাত্রিবেলায় পূজারীকে গোপীনাথ স্বপ্ন দিয়েছে, স্বপ্নে এসে বলছে, ওঠো ওঠো পূজারী, ওঠো, যে দেখো গিয়ে আমার কাপড়ের পেছনে আমি একটা ক্ষীরের পাত্র লুকিয়ে রেখেছি, কারণ আমার পরম ভক্ত মাধবেন্দ্রপুরী, তার জন্য আমি এটা লুকিয়ে রেখেছি, তুমি যাও গিয়ে এটা মাধবেন্দ্রপুরীকে দাও। তো সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেছে, টান টান করে দেখছে কি ব্যাপার, যে বিগ্রহ মন্দির খুলেছে, তো দেখছে ঠিক কাপড়ের পেছনে একটা পাত্র রাখা আছে। তো রাখা আছে সে পাত্রটা, এখন খুঁজবে মাধবেন্দ্রপুরী কোথায়, মাধবেন্দ্র চিৎকার করছে, কে মাধবেন্দ্রপুরী মহান ভাগ্যবান। তো খুঁজতে খুঁজতে সেই জায়গায় এসে উপস্থিত হয়েছে, তো মাধবেন্দ্রপুরীকে সেই কাপটা দিয়েছে, অমৃত খেলি ভাণ্ড। তো মাধবেন্দ্রপুরী সেটা খেয়েছে, সাদা সদন করেছে, কৃষ্ণ প্রেম জাগরিত হচ্ছে। তারপরে খাওয়ার পরে, ক্ষীর শেষ হয়ে যাওয়ার পরে, ক্ষীরের পাত্রটাকে ভেঙেছে টুকরো টুকরো করে, সেটা কাপড়ে বেঁধে রেখেছে, সেটা মাধবেন্দ্রপুরী নাকি তারপরে একটু একটু করে খেতেন। সেটা খাওয়ার পরে তার মহিমা প্রকাশিত হয়ে গেছে। তো এত মহান ভক্ত, যার জন্য ভগবান ক্ষীর চুরি করে রাখে। তখন মাধবেন্দ্রপুরী ভাবছে, এখন তো তাহলে আমার প্রতিষ্ঠা, তাহলে সবাই আমার দল, এখন দল বাড়বে, সকলে প্রণাম করতে আসবে, আমার পূজা করবে, তো এখানে আর থাকা যাবে না। তো তিনি সেখান থেকে ভোর হওয়ার আগেই সেখান থেকে কেটে পড়েছেন। কারণ প্রশ্ন হচ্ছে, এইটাই হচ্ছে শুদ্ধ ভক্ত আর যারা শুদ্ধ ভক্ত নয় তাদের পার্থক্য। আমরা কি করছি, আমরা প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছি, আর যারা শুদ্ধ ভক্ত তারা প্রতিষ্ঠা চাইছে না, কিন্তু প্রতিষ্ঠা তার পেছনে পেছনে যাচ্ছে। এবং সেটাই হলো, তিনি গিয়ে জগন্নাথপুরীতে উপস্থিত হলেন, মাধবেন্দ্রপুরী, তো সেখানে সকলে সেই খবর ছড়িয়ে পড়েছে, সকলে মাধবেন্দ্রপুর কাছে যে প্রণাম করছে, তার আশীর্বাদ চাইছে, এত মহান ভক্ত। তাই চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হচ্ছে, যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা প্রতিষ্ঠা না চাইলেও প্রতিষ্ঠা তার পেছনে পেছনে যায়, কি করবে, কিছু করার নাই, তারা পালাচ্ছে প্রতিষ্ঠার কাছ থেকে, কিন্তু প্রতিষ্ঠা তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। এটা হচ্ছে আমরা প্রতিষ্ঠার পেছনে দৌড়াই, আর ভগবানের শুদ্ধ ভক্তদের পেছনে প্রতিষ্ঠা দৌড়ায়। তো কোনটা ভালো, প্রতিষ্ঠার পেছনে দৌড়ানো ভালো না ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া ভালো? আর এইটাই, এই প্রতিষ্ঠা জিনিসটা যতদিন থাকবে শুদ্ধ ভক্তি লাভ হবে না। তাই জন্য বলা হচ্ছে, কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়েছে যে সেই তো বৈষ্ণব, আগের দিন আমরা আলোচনা করছিলাম, যারা প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, এটা আগে একবার আলোচনা হয়েছিল, এত বিষ্ঠা আছে কিন্তু শুকরের বিষ্ঠা, সব থেকে জঘন্য বিষ্ঠা, তার সঙ্গে তুলনা করা হয়েছে, দুর্গন্ধ। এই প্রতিষ্ঠা রূপ যে দুর্গন্ধ আমাদের শরীর থেকে ছড়ায়, তো যেখানে শুকরের বিষ্ঠা থাকে আমরা যাই, তার থেকে দূরে দূরে থাকি। তা আমাদের যদি প্রতিষ্ঠা রূপ যদি বিষ্ঠা আমাদের মধ্যে থাকে, তাহলে ভগবান আমাদের ধারে কাছে আসবে না। কিন্তু মাধবেন্দ্রপুরী ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি প্রতিষ্ঠা চাইছেন না, কিন্তু প্রতিষ্ঠা তার পেছনে পেছনে দৌড়াচ্ছে। তাই জন্য আমাদেরকে প্রতিষ্ঠা ত্যাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠা ত্যাগ করলেই আমরা ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করতে পারব। তো আমি কয়েকদিন আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সন্ন্যাসীদের কিরকম মনোভাব হওয়া উচিত সেই সম্বন্ধে ব্যাখ্যা করছেন, বিরাট চিঠি লিখেছে, অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে দুটো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। বলছে যে সন্ন্যাসী হওয়ার বাসনা করছে, কেন বাসনা করছে, যে ভালো সম্মান পাবে, ভালো সেবা পাবে, ভালো মহাপ্রসাদ পাবে। এই মনোভাব নিয়ে যদি কেউ সন্ন্যাস হতে চায়, তাহলে তার বাড়িতে গিয়ে গৃহস্থ হওয়া ভালো, তার ইমিডিয়েটলি মঠ পরিত্যাগ করে তার বাড়িতে চলে যাওয়া উচিত, বাড়িতে চলে যাওয়া উচিত না, বাড়িতে বিবাহ করা উচিত। আর বলা হচ্ছে, উনি বলছেন যে মঠের কোন সম্পত্তি এই সন্ন্যাসীদের সেবার জন্য নয়, এটা যে ভগবানের সেবার জন্য। তো যারা মনে করছে আমি সন্ন্যাসী হয়েছি ব্রহ্মচারীরা আমাদের সেবা করবে, তাহলে সেই সন্ন্যাসীর গৃহ এই মঠ পরিত্যাগ করে বাড়িতে গিয়ে বিবাহ করলে ভালো। কি কঠোর উপদেশ! তার মানে তিনি কি বলতে চাইছেন যে প্রতিষ্ঠাটা হচ্ছে আমাদের ভক্তির বিরাট বড় প্রতিমঙ্গল এবং এটাই আমাদের ভক্তি জীবনের প্রধান বাধা। তারপরে তিনি বলছেন একটা অদ্ভুত পয়েন্ট, তো যারা যে সন্ন্যাসী নিজেদেরকে সমস্ত বর্ণ এবং আশ্রমের সেবক বলে মনে করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করছে, তাহলে সমস্ত আশ্রমের বাসীরা তার সেবা করা উচিত। বুঝতে পারছেন? আমি এটা মিল খুঁজে পাচ্ছি যে একই কথা চৈতন্য চৈতন্যতে ব্যাখ্যা করা হচ্ছে, ভক্তিচরিত করে একই কথা। অর্থাৎ যারা প্রতিষ্ঠা চাইছে অর্থাৎ সেবা পেতে চাইছে তাদের গৃহস্থ হয়ে যাওয়া উচিত, কিন্তু যারা খালি সেবা করতে চায়, কেন সন্ন্যাস গ্রহণ করছে, প্রতিটা জীবকে তারা সেবা করবে, প্রতিটা বর্ণ আশ্রমকে সেবা করবে, সেবক ভাব অর্থাৎ শুদ্ধ মনোভাব, তাদের তাদের প্রতি মঠবাসীদের কি কর্তব্য হওয়া উচিত, মঠবাসীর প্রতি তো ভক্তের তার সেবা করা উচিত। ঠিক যেভাবে মাধবেন্দ্রপুরী যখন রেমুনাতে ওনার প্রচার হবে বলে তিনি সেই জায়গাটা পরিত্যাগ করলেন, কিন্তু তিনি চাইলে কি হবে, শুদ্ধ ভক্ত তাকে তার মহিমা কি করে বন্ধ করে রাখা যাবে, তার পেছনে পেছনে প্রতিষ্ঠা দৌড়াচ্ছে। মহাপ্রভু বলতেন না, না না আমি ভগবান বলে বিষ্ণু বিষ্ণু করে ওই এরকম কথা বলবে না। তো এখন শ্রীপাদ ঠাকুর মনে হয় বলছে, অদ্বৈত আচার্য বলছে, তুমি সূর্যকে যদি আমরা ঢাকার চেষ্টা করি হাত দিয়ে, সূর্যকে কি হাত দিয়ে ঢাকা যায়? তাই মহান বৈষ্ণব তাদের মহিমাকে কি করে আমরা ঢেকে রাখবো? মহান বৈষ্ণবদের যে পূজা, তাদের প্রতিষ্ঠা, তাদের যে জনপ্রিয়তা, সেটা কি করে আমরা বন্ধ করতে পারবো? তো শ্রীল প্রভুপাদ একবার বোম্বেতে আছে, বোম্বেতে হেঁটে যাচ্ছেন, অনুষ্ঠান করছেন, হাজার হাজার লোক প্রণাম করছে। তখন প্রভুপাদ বলছেন, দেখো আমি একটা জিনিসকে নিয়ন্ত্রণ করেছি, আমি এই যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা, যৌন তৃপ্তির বাসনাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার ফল কি দেখেছো, হাজার হাজার লোক আমাকে প্রণাম করছে। এটা যে শুদ্ধতা, শুদ্ধতা যখন আমাদের জীবনে আসবে স্বাভাবিকভাবেই মানুষ সম্মান প্রদান করবে, এটাকে কেউ বন্ধ করতে পারবে না, সম্ভব না বন্ধ করা, কারণ এটা হচ্ছে স্বাভাবিক। মাধবেন্দ্রপুরীর জীবনে আমরা দেখতে পাচ্ছি তিনি পালিয়ে যাচ্ছেন কিন্তু তার পেছনে পেছনে প্রতিষ্ঠা দৌড়াচ্ছে। তো তখন পুরীতে গিয়ে পৌঁছে গেছেন, তো পুরীতে গিয়ে পৌঁছে যাওয়ার পরে তখন চন্দন, চন্দনের খোঁজ, চন্দন এবং কল্পুর নিয়ে যেতে হবে, চন্দন তো গভর্নমেন্টের সম্পত্তি, তো সমস্ত ব্রাহ্মণদেরকে বলেছে যে চন্দন লাগবে আমার গোপালের জন্য, তো অনেক চন্দন জোগাড় করে দিয়েছে ভক্তরা, এবং রাজা চিঠি লিখে দিয়েছে, কারণ চন্দন তো মানে কি বলে সেল ট্যাক্স পারমিশন আমাদের এখন লাগে কোনো অন্য জায়গা থেকে এই জায়গায় জিনিস নিয়ে আসতে গেলে, তো রাজা চিঠি লিখে দিয়েছে আর তাকে একটা সেবক এবং ব্রাহ্মণ দিয়েছে যে এত ভারী চন্দন মাধবেন্দ্রপুরী কিভাবে নিয়ে যাবে। তখন মাধবেন্দ্রপুরীর সঙ্গে সঙ্গে যাচ্ছে একজন সেবক, যাচ্ছে কারি করতে করতে একটা ব্রাহ্মণও যাচ্ছে, তো রেমুনায় পৌঁছেছে। তো রেমুনায় পৌঁছে গিয়ে তখন রেমুনায় বিশ্রাম করছেন, তখন আবার গোপাল স্বপ্নে এসেছেন, মাধবেন্দ্রপুরীকে বলছেন যে আমি এবং এই গোপীনাথ অভিন্ন, তাই এই যে এত চন্দন নিয়ে এসেছো সেই চন্দন গোপীনাথের শরীরেই লাগাও, এবং গোপীনাথের শরীরে লাগালেই আমি সেই সেবা গ্রহণ করব, কারণ আমি এবং গোপীনাথ অভিন্ন। তারপরে গোপীনাথের তিনি চন্দন যাত্রা উৎসব করলেন, আজকের এই শুভ তিথিতে, অক্ষয় তৃতীয়ার তিথিতে তিনি গোপীনাথের গায়ে চন্দন লাগালেন, এবং সেই চন্দন যাত্রা উৎসব মাধবেন্দ্রপুরীর দ্বারা প্রথম উদযাপিত হল। তো তার দ্বারা কি প্রমাণিত হচ্ছে যে ভগবান শুদ্ধ ভক্তদের সেবার জন্য পিপাসী। তো গোপাল তিনবার মাধবেন্দ্রপুরীর স্বপ্নেতে এলেন, এত মহান বৈষ্ণব তিনবার, মনে আছে কোনবার কোনবার হল? প্রথমবার কখন গোপাল দর্শন দিল? গোবিন্দকুণ্ডে, গোবিন্দকুণ্ডে দর্শন দিল, বলল যে আমাকে উদ্ধার করো, আমার সেবা পূজা শুরু করো, প্রথমবার। তারপরে দ্বিতীয়বার বলল আমার খুব গরম লাগছে, চন্দন নিয়ে আস, দ্বিতীয়বার, আর তৃতীয়বার রেমুনাতে বলল যে আর চন্দন এত দূরে নিয়ে আসতে হবে না, অনেক দূর তো বৃন্দাবন, তুমি রেমুনাতে গোপীনাথের সেবা করো, সেই সেবাতেই আমি তোমার সেবা গ্রহণ করব। সেইভাবে চন্দন যাত্রা উৎসব স্থাপিত হল এবং সেই ভাবধারায় জগন্নাথপুরীতে যখন চৈতন্য মহাপ্রভু ছিলেন তখন তিনি নরেন্দ্র সরোবরে এই চন্দন যাত্রা উৎসবে যোগদান করতেন এবং ব্রজের ভাব প্রকাশ করেছেন। তো সেই পরম্পরা ধারায় শ্রীল প্রভুপাদও ইস্কনে এই চন্দন যাত্রা উৎসবকে শুরু করেছেন। তো আজ থেকে 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে এবং আজকে আমাদের সুন্দর, আজকে থেকে কয়েকদিন ব্যাপী সুন্দর গুরুকুলের পরিচালনায় সুন্দর সুন্দর আমরা বেশ দর্শন করতে পারব এবং আমরা মনুষ্য জীবনকে সার্থক করতে পারব। এবং শেষে মাধবেন্দ্রপুরীর মহানাতা ব্যাখ্যা করা হচ্ছে, সেখানে বলা আছে শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন শ্রীকৃষ্ণ চরণে সেই পায় প্রেমধন। শ্রদ্ধাযুক্ত হয়ে যিনি এই বর্ণনা শ্রবণ করেন তিনি শ্রীকৃষ্ণের চরণে প্রেমধন লাভ করবেন। আজকের এই লীলা যারা শ্রবণ করছেন তাদের কৃষ্ণ প্রেম লাভ হবে, কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করতে হবে। যারা শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ করছেন তারা অবশ্যই কৃষ্ণের কৃপা লাভ করবেন, মাধবেন্দ্রপুরীপাদের কৃপা লাভ করবেন। তো মাধবেন্দ্রপুরীপাদের কাছে আমরা প্রার্থনা করি, তার কৃপাতেই আমরা রাধাকৃষ্ণের সেবা অধিকার লাভ করেছি। তিনি প্রথম এই রাধাকৃষ্ণের সেবা এই জগতে প্রকাশিত করেছেন এবং তিনি হচ্ছেন প্রেম ভক্তি লতার মূল। তো তাকে যদি আমরা আশ্রয় করি তাহলে অবশ্যই আমরা ভগবত ধামে চলে যেতে পারব, কারণ মাধবেন্দ্রপুরীপাদ হচ্ছেন কল্পবৃক্ষ চিন্ময় জগতে। তাই সেই বৃক্ষের মূলকে যদি আমরা আশ্রয় করি তাহলে অবশ্যই আমরা ভগবত ধামে রাধাকৃষ্ণের সেবায় যুক্ত হতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীপাদ মাধবেন্দ্রপুরী পা দেখি, শিল প্রভুপা দেখি, চন্দন যাত্রা মহোৎসব কি, শ্রী শ্রী রাধা মাধব কি, পঞ্চতত্ত্ব কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল।